রমজানুল মুবারকের স্মৃতিচারণ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, রমজানুল মুবারকের সম্মান ও মর্যাদার কথা কি আর বলবো, যার আগমনে মুসলমানদের অন্তর আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে, যার বদৌলতে জীবন পরিবর্তন হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে দোয়া যেন বারবার এই মুবারক রহমত ও বরকতপূর্ণ মাস আমাদের নসিব হয়। মাদিনী চ্যানেল বাংলা মাহে রমজানের মহিমান্বিত স্মৃতিচারণকে উজ্জীবিত করার জন্য 1441 হিজরির মাহে রমজানে বিশেষ ট্রান্সমিশন আপনাদের জন্য নিয়ে আসছে জ্ঞান ও প্রজ্ঞা নেকির উৎসাহ প্রদানে পরিপূর্ণ অনুষ্ঠান রমজানুল মুবারকের স্মৃতিচারণ। আসুন রমজানুল মুবারকের সে স্মৃতিগুলোকে উজ্জীবিত করি। আপনারা দেখেছেন রমজানুল মুবারকের প্রতিটি সময় রহমত ও বরকতময় এবং ফজিলত দ্বারা সম্বলিত সরাসরি অনুষ্ঠান রহমতপূর্ণ রমজান। আসুন এর কিছু দৃশ্য দেখে আসি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ তাআলা আজ আমাদের সাথে রফিক ভাই রয়েছেন, কিছু মাদানী ফুল নিবার রফিক ভাই থেকে কুদরতের নিদর্শন সম্পর্কে। জি রফিক ভাই,
কুদরতের কথা যখন চলেই আসলো, রফিক ভাই আগে তো জানতে হবে যে কুদরতের ডেফিনেশনটা কি,
রাইট?
কুদরত কাকে বলে,
কাকে বলে,
তারপরে আসবে নিদর্শনের কথা। নিদর্শন তাকেই বলা হয় যে চিহ্ন যা কিছু আলামত ছেড়ে যায়, এমন কিছু চিহ্ন বা এমন কিছু সিমটম বা সিম্বল ছেড়ে যায় যা আমাদের জন্য বিস্ময়ের কারণ হয়ে দাঁড়ায়। তো কুদরত হচ্ছে এমন এক অলৌকিক বিষয়াদি যা মানুষের ক্ষুদ্র মস্তিষ্কে এটা আসবে না,
আসবে না।
যেমন মুজিজা আম্বিয়া কেরামের মাধ্যমে সংগঠিত হয়, কারামত আউলিয়া কেরামের মাধ্যমে, সাহাবায়ে কেরামের মাধ্যমে সংগঠিত হয়েছে, হয়ে থাকে এবং হবে। তো কাজেই কারামত বলি কিংবা মুজিজা বলি অথবা কুদরত, কুদরত হচ্ছে স্বয়ং রব তালার ইচ্ছাতে, রব তালার মর্জিতে যা কিছু সংগঠিত হয়, এমন কিছু বিস্ময়কর জিনিস, এমন কিছু অলৌকিক ব্যাপার যা সাধারণ মানুষের বোধগম্যে আসবে না। ঠিক তদ্রূপ এই পৃথিবীতে ক্ষুদ্র থেকে নিয়ে বিশাল, আবার বিশাল থেকে বিশাল,
বিশাল
আপনি পিঁপড়া থেকে শুরু করুন, একটা পিঁপড়া ক্ষুদ্র প্রাণী,
রাইট?
আর সমুদ্রের মধ্যে বিশাল তিমি
তিমি।
এই যে ক্ষুদ্র থেকে বিশাল এই জীব কে সৃষ্টি করলো, আবার এই বিশাল থেকে আরো বিশালত্বে যদি আপনি যান, এই যে পৃথিবী যে সৃষ্টি করা,
আল্লাহ আল্লাহ আল্লাহ,
এই পৃথিবীর মধ্যে যে পাহাড় রয়েছে সবকিছু কোরআনের মধ্যে রয়েছে,
কোরআনের মধ্যে রয়েছে।
আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন, কি কারণে সৃষ্টি করেছেন, কোনো কিছুই আল্লাহ তাআলা অহেতু
সৃষ্টি
করেননি,
রাইট?
আপনি দেখুন যে এই বিশ্বের মধ্যে যদি এক মুহূর্তের জন্য, জাস্ট ফর দ্য টাইম বিং, এক মুহূর্তের জন্য যদি বাতাস যদি স্টপড হয়ে যায়, বাতাস যদি থমকে দাঁড়ায়, বাতাস যদি প্রবাহিত না হয়,
না হয়,
আর বাতাসের মধ্যে যে অক্সিজেন রয়েছে সেটা যদি উধাও হয়ে যায়, সমস্ত সৃষ্টিকুল কিন্তু মারা যাবে,
মারা যাবে, রাইট?
এই যে বাতাস, এই বাতাসকে সৃষ্টি করেছে, এই বাতাসের মধ্যে যে আমাদের যে এই যে প্রাণ শক্তি, চালিকা শক্তি যে আমাদের মাঝে রয়েছে, যে নিঃশ্বাস আমরা নিচ্ছি অক্সিজেন বাতাস থেকে, এই অক্সিজেন বাতাসের মধ্যে কে সৃষ্টি করলো? তো কাজে এই সৃষ্টি নিয়ে যারা চিন্তা ভাবনা করবে তারাই হচ্ছে প্রকৃত জ্ঞানী।
রহমতপূর্ণ রমজান অনুষ্ঠানের পর এমন এক সরাসরি অনুষ্ঠান সম্প্রচারিত করা হয়েছিল, তন্মধ্যে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদেরকে শেখানো হয়েছে কিভাবে শুদ্ধরূপে মাখরাজ সহকারে কোরআন করিম পাঠ করবে। এই অনুষ্ঠানের নাম ছিল কোরআন শিখে পড়ুন। আসুন এই অনুষ্ঠানের কিছু দৃশ্য দেখে আসি।
প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল কোরআনে পাক তিলাওয়াত করতে যে আরবি হরুফ অনেক বিশেষভাবে শেখা প্রয়োজন, সেই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। দেখুন, আজকে আমি আপনাদের নিকট যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন যে স্ক্রিন আমার পাশে রয়েছে, স্ক্রিনের মতো আপনারা কিছু হরুফও দেখতে পাচ্ছেন। তো এই হরুফ নিয়ে আমরা আলোচনা করব, কেননা হরুফ এমন এক বিষয় যার হরুফ শুদ্ধ হবে সে কোরআনে পাক শুদ্ধ করে পড়া অনেক সহজ হয়ে যায়, আর হরুফ যদি কার অশুদ্ধ থেকে যায় সে কোরআনে পাক শুদ্ধ করে পড়া অনেক কঠিন হয়ে যায়। তো আমাদের কোরআনে পাক শুদ্ধ করে পড়ার জন্য সর্বপ্রথম যেই বিষয়ের দিকে আমাদের দৃষ্টি দিতে হবে, যেই বিষয়ের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, তা হচ্ছে হরুফের প্রতি, অর্থাৎ হরুফকে সহি শুদ্ধভাবে পাঠ করার প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা যদি আমাদের হরুফকে একেবারে সঠিকভাবে পড়তে পারি, এরপর এই হরুফ একটাকে আরেকটার সাথে লাগিয়ে যুক্ত বর্ণ যখন হয় সেটাকে যদি আমরা সঠিকভাবে পড়তে পারি, এরপর এই হরুফকে জের জবর দিয়ে সঠিকভাবে যদি পড়তে পারি, এরপর জের জবর একসাথে অনেক যুক্ত বর্ণ যখন আসে আরবি, এগুলোকে যদি আমরা সঠিকভাবে পড়তে পারি, তাহলে দেখবেন আল্লাহ তাআলার দয়ায় কোরআনে পাক সঠিকভাবে আমরা আস্তে আস্তে তিলাওয়াত করতে পারব। তো হরুফের বিষয় যদি বলতে যাই, সর্বপ্রথম হরুফের কিছু মাখরাজ রয়েছে, অর্থাৎ এই হরুফগুলো কোত্থেকে উচ্চারিত হয় এর কিছু বিষয় রয়েছে। মাখরাজ বলা হয় আপনার বের হওয়ার স্থানকে। এই দেখুন, মাখরাজ সম্পর্কে বলা হচ্ছে এর আবিধানিক অর্থ হচ্ছে বের হওয়ার স্থান, অর্থাৎ এই হরুফ যেখান থেকে বের হয় তাকে মাখরাজ বলে। আর তাজবীদের ভাষায় মাখরাজ বলা হয় যে স্থান থেকে হরুফ উচ্চারণ হয়, যে স্থান থেকে হরুফ বের হয় সে স্থানকে মাখরাজ বলে। তো প্রিয় মাদ্রাসা দর্শকবৃন্দ, মাখরাজ কাকে বলে? মাখরাজ এটা যে হরুফ বের হওয়ার স্থানকে বলা হয় এ বিষয়ে আমরা জানতে পারলাম। আসুন কিছু হরুফের মাখরাজ সম্পর্কে আমরা জানি। দেখুন, এখানের মধ্যে আপনি মাখরাজ দেখতে পাচ্ছেন। দেখুন, এই হরুফগুলো এই লিস্টের মধ্যে এখানে দেওয়া হয়েছে, এবং সেই হরুফগুলোকে কি নাম বলা হয় তাও দেওয়া হয়েছে। এরপর এই এক একটি হরুফ কোত্থেকে উচ্চারণ হয়, কোন স্থান থেকে, সেই স্থানগুলো এখানে খুব ভালোভাবে দেওয়া হয়েছে। এখন ইনশাআল্লাহ আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনারা মনোযোগ সহকারে তা দেখে নিজে নিজে প্র্যাকটিসের চেষ্টা করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়ায় ইনশাআল্লাহ শুদ্ধভাবে পড়তে আপনি সফল হয়ে যাবেন। তো সর্বপ্রথম মাখরাজের মধ্যে যে হরুফকে নিয়ে আলোচনা করা হয় তা হচ্ছে হামজা এবং হা। দেখুন, এ হরুফের মধ্যে, হরুফের লিস্টের মধ্যে সর্বপ্রথম হামজা এবং হা। এই হামজা হাকে হরুফে হালাকিয়া বলে। হালাকিয়া এই জন্য বলে, হলক বলা হয় আপনার এক কণ্ঠনালীকে। এই কণ্ঠনালী থেকে যেহেতু এই হরুফগুলো উচ্চারণ হয় সেই কারণে হরুফগুলোকে হরুফে হালাকিয়া বলে। যেই সমস্ত হরফ হালাকিয়া, এই হালাক কণ্ঠনালী থেকে উচ্চারণ হয়, যেমন কি মনে করুন আপনি দেখুন এ হামজা হা, আইন হা, গাইন খ, এই ছয়টি হরুফ এগুলো হলক অর্থাৎ কণ্ঠনালী থেকে উচ্চারণ হয়, তাই এই ছয়টা হরুফকে হরফে হালাকিয়া বলে। তো প্রথম নম্বর যে হরফে হালাকিয়ার প্রথম দুইটি হরফ হামজা হা, এই দুইটি হরফ এগুলো কণ্ঠনালীর আপনার নিচের অংশ থেকে উচ্চারণ হয়। তো যেহেতু এটা নিচের অংশ থেকে উচ্চারণ হয় সেহেতু এটাকে আমরা খুব একেবারে হালকাভাবে যদি আমরা চেষ্টা করি তাহলে এটা ঠিক নিচের অংশ থেকে উচ্চারণ করার জন্য আমরা সফল হয়ে যাব। কিভাবে? হামজা হামজা ধাক্কা দেওয়া যাবে না, হামজা ধাক্কা দেওয়া যাবে না, ধাক্কা দেওয়া ছাড়া হামজা হামজা হা 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 হা। তো এভাবে যদি আমরা চেষ্টা করি তাহলে এটা কণ্ঠনালীর নিচ থেকে আদায় করতে আমরা সফল হয়ে যাব। কোরআনে পাক এর তিলাওয়াত সহিভাবে যেহেতু আমরা আমাদের করা উচিত এবং আমাদের একটা আবশ্যক, কোরআনে পাক তিলাওয়াত সহি করে পাঠ করা, শুদ্ধ করে পাঠ করা, কারণ নামাজের মধ্যে কুরআনে পাক তিলাওয়াত করা ফরজ রয়েছে। নামাজের মধ্যে যদি আমাদের কুরআনে পাকের তিলাওয়াত যদি শুদ্ধ না হয় তাহলে আমাদের নামাজ হবে না। চিন্তা করে দেখুন প্রিয় মাদ্রাসা দর্শক বৃন্দ, নামাজের মধ্যে আমাদের কিরআত যদি ভুল হয়ে যায় তাহলে নামাজের ফরজ ভুল হয়ে যাবে, তাহলে আমাদের নামাজের অবস্থা কি হবে? আর যদি আমাদের সারা জীবনে যদি আমরা এভাবেই নামাজ পড়ি, ভুল ভুল কোরআনে পাক তিলাওয়াত করে নামাজ পড়ি, তাহলে আমাদের সারা জীবনের নামাজের অবস্থা কি? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে কোরআনে পাক তিলাওয়াত করার, সঠিকভাবে কোরআনে পাক শিকার তৌফিক দান করুক।
অতঃপর অনুষ্ঠিত হয়েছিল বিভিন্ন সমস্যা ও অসুস্থ ব্যক্তিদের নিয়ে সরাসরি অনুষ্ঠান রোহানি চিকিৎসা ও ইস্তেখারা। আসুন তারও কিছু দৃশ্য দেখে আসি।
এই অনুষ্ঠানে আপনার পাঠানো ফোন কল, SMS এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মোবারকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ তাআলা এনাদের বাণীসমূহ থেকে এবং পনেরো শত শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত হযরতে আল্লামা মৌলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস তার কাদেরী দামত বরকাত মোল্লা আলীর পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ওরাদে আত্মারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। ফোন কল সেদিকে যাব, দেখবো যে কোন স্নায়ুবে কোথেকে কোন সমস্যা নিয়ে আমাদেরকে কল করছেন। জি কল চালিয়ে দিন।
অনম জিলোমিয়া মন্ত্রী হচ্ছে যা আমি যেখানে কাজ যায় কোন রাস্তা ধরে নিতে গেলে লজ্জায়।
যে কোনো কাজে যাচ্ছেন কাজ ঠিক মতো হচ্ছে না, আল্লাহ তাআলা কাজকর্ম ঠিকভাবে করার তৌফিক দান করুক। আপনি ইয়া রাফিউ 20 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে আল্লাহ তাআলাকে দোয়া করতে থাকুন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাহে তো আপনার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। নেক্সট,
আমি সৈয়দপুর থেকে বলছি, আমার নাম আলামিন জয়সি। আমার একটু সমস্যা, আমার পড়ালেখা মুখস্থ হয় না, পড়ালেখা খেয়াল থাকে না, মনে রাখতে পারি না, এই জন্য রুহানি চিকিৎসা চাচ্ছিলাম।
পড়ালেখা মনে রাখতে পারছেন না, স্মরণ শক্তি কম, এই স্মরণ শক্তি বাড়ানোর জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন। ফরজ নামাজের পরপরই ডান হাতকে মাথার উপর রেখে ইয়া কবিজিও এই অজিফাটি 11 বার পাঠ করুন। আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা, অর্থাৎ স্মরণ শক্তি বৃদ্ধি পাবে, আপনার স্মরণ শক্তি আস্তে আস্তে বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাআলা।
তারপর সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠান সম্প্রচারিত করা হয়েছিল, যাতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্বভাব বর্ণনা করা হয়েছিল। আসুন তার কিছু দৃশ্য দেখে আসি।
আমাদের অনুষ্ঠানের নাম সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা জানতে চাইবো আপনার কাছে যে সিরাত কাকে বলে এবং এর দ্বারা কি উদ্দেশ্য রয়েছে?
স্যার ভাই, আল্লাহ পাকের অশেষ মেহরবানি, আমরা আজকে মাদানী চ্যানেলের মাধ্যমে সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনুষ্ঠানের মধ্যে বসার এবং আলোচনা করার সৌভাগ্য পাচ্ছি। আপনি মাশাআল্লাহ প্রশ্ন করেছেন সিরাত এটা কাকে বলা হয়, সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য কি? জি,
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা অনেকেই হয়তো আজকে নতুন শুনব যে সিরাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে হযরত আব্দুল মুস্তাফা আজমী রহমতুল্লাহি তাআলা তার বিশ্ববিখ্যাত কিতাব সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এটা এইভাবে বর্ণনা করেছেন যে সিরাত বলা হয় কোন একজন ব্যক্তিত্বের দুনিয়া থেকে আসা থেকে ওনার ওয়াফাত লাভ করা পর্যন্ত, যে মধ্যকার যত ঘটনা রয়েছে এবং যত জীবনের দিক রয়েছে, বিশেষ করে ওনার যত গুণাবলী রয়েছে, এই বিষয়গুলোকে যেই জায়গার মধ্যে একত্রিত করা হয় সেটাকেই বলা হয় সিরত। অর্থাৎ সিরত দ্বারাই ওই মূল বিষয়টাই উদ্দেশ্য, যেটা দ্বারা জন্ম থেকে শুরু করে দুনিয়াতে শুভাগমন থেকে শুরু করে ওয়াফাত লাভ করা পর্যন্ত। অর্থাৎ এখানে উদ্দেশ্য হচ্ছে, এখানে সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে শুভাগমন করা থেকে শুরু করে দুনিয়া থেকে পর্দা করা পর্যন্ত জীবনের যে দিকগুলো আলোচনা করা এবং আলোচনা হয়েছে, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রশংসা এসেছে, কোরআন কারিমের মধ্যে বিভিন্ন গুণাবলী সম্পর্কে আলোচনা হয়েছে। আর বিশেষ করে যেই দিকগুলো আলোচনা করলে মানুষের উপকার হবে, শিকার অনেক কিছু মিলবে, এই জিনিসটাকে আসলে মূলত সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়। আপনি শুনে খুশি হবেন যে সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবটা খুবই বিশ্ববিখ্যাত একটা কিতাব, যার লেখকের নাম হচ্ছে হযরত আল্লামা আব্দুল মুস্তাফা আজমী রহমতুল্লাহি তাআলা আলাইহ। তো আজকে ইনশাআল্লাহ ওনার যে উনি যে কিতাবটা লিখে পৃথিবীর বুকে সুপ্রসিদ্ধ হয়েছেন, তো ওনার সেই আল্লাহর দরবারে মকবুল হওয়া এবং সুপ্রসিদ্ধ হওয়া সেই কিতাব থেকে ফয়েজ এবং বরকত হাসিলে নিয়ে তো আমরাও বসেছি। তো যে আমাদের শাহরুখ ভাই, আসলে আল্লাহ তাআলা এটা সিরাতে মুস্তাফা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, আমরা এক কথায় যেটাকে বুঝি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন,
আমিন।
অপরের সাথে শিষ্টাচার ও সদাচরণের ফজিলত সম্পর্কে বিভিন্ন ঘটনাবলী সম্বলিত অনুষ্ঠান দয়া করুন দয়া করা হবে। চলুন তারও কিছু দৃশ্য দেখে আসি।
আলোচ্য বিষয় হচ্ছে পশু পাখির প্রতি দয়ার সুফল। আমাদের রফিক ভাই আমাদের সাথে রয়েছেন, আমরা যাব আমাদের রফিক ভাইয়ের কাছে। রফিক ভাই, আমি প্রথমে জানতে চাইব আপনার কাছে যে আল্লাহ তাআলা তো এই পশু পাখিকে সৃষ্টি করেছেন, তো এই সৃষ্টির উদ্দেশ্যটা কি?
আলহামদুলিল্লাহ, দেখুন আল্লাহ তাবারক ওয়া তাআলা মহাবিশ্বের স্রষ্টা, তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা হচ্ছেন স্রষ্টা, আল্লাহ তাআলা এই সৃষ্টি রাজিকে, সৃষ্টি জগৎকে তিনি অতি যত্নের সাথে মায়া মমতা দিয়ে তিনি সৃষ্টি করেছেন। তাই পশু পাখি জীব জন্তু ও অন্যান্য প্রাণীর প্রতি দয়া ও অনুগ্রহ করা প্রতিটি মুমিন বান্দার দায়িত্ব এবং কর্তব্য। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো কিছুই সৃষ্টি কিন্তু অহেতুক কোনো কিছু সৃষ্টি করেননি, প্রত্যেকটা সৃষ্টির পিছনে রহস্য রয়েছে, কারণ রয়েছে, আর এর কারণ
ও জিন জাতিকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা
ইবাদতের জন্য। অনুরূপ প্রতিটি পশু পাখি জীব জন্তুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার পিছনে একটা রহস্য আছে, উদ্দেশ্য আছে যা আমাদের জানা নেই। তো কাজেই আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই বান্দাকে অধিক ভালোবাসেন যে জীব জন্তু পশু পাখির প্রতি দয়াবান। দেখুন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল করিমের মধ্যে বিভিন্ন পশু পাখি জীব জন্তুর কথা উল্লেখ করেছেন। সূরা বাকারা আল্লাহ তাআলা নাজিল করেছেন এটা গাভীকে নিয়ে।
বাকারার অর্থ হচ্ছে গাভী,
গাভী, গরু, গাভী, আমরা যা কিছুই বলি না কেন। এরপরে আসছে সূরা আনআম অর্থাৎ উট, এরপরে হচ্ছে সূরা নাহল অর্থাৎ মৌমাছি, এরপরে হচ্ছে সূরা নমল অর্থাৎ পিপিলিকা, এরপরে হচ্ছে সূরা আনকবুত অর্থাৎ মাকড়সা, এরপরে হচ্ছে সূরা ফিল অর্থাৎ হাতি। তো এরকম বিভিন্ন পশু পাখি জীব জন্তু কে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাদের সৃষ্টির যে উদ্দেশ্য রয়েছে, তাদের সৃষ্টির যে কারণ রয়েছে সেটাও উল্লেখ করেছেন, মনুষ্য জাতির মাঝে তাদের যে ভূমিকা রয়েছে সেটাও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কোরআনুল করিমের মধ্যে। যেমন সূরা আনআমের মধ্যে আয়াত নম্বর 38 মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন যে পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে আর যত পাখি দু ডানা মেলে উড়ে বেড়ায় তারা সবাই তোমাদের মতো এক একটি জাতি,
আমাদের মতো,
আমাদের মতোই এক একটি জাতি। আমরা যদি শুধু মনে করি আজকে তুষার ভাই যে আমরাই একটি জাতি, মনুষ্যই একটি জাতি, তা কিন্তু নয়। আল্লাহ তাআলা এই যে পিঁপড়া, যে পিঁপড়ার কথা, পিপিলিকার কথা আমরা শুনলাম, নামাল,
নামাল,
নামাল, এই পিঁপড়া আরবি শব্দ, এই পিপিলিকা কে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেটাও অহেতুক সৃষ্টি করেননি, এর মধ্যেও রহস্য রয়েছে। কাজেই কোরআনে পাকের এই সূরার মধ্যে যে আয়াতে কারিমা শুনলাম যে তোমাদের মতো এরাও হচ্ছে এক একটা জাতি, তো এই জাতিকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আর এই জাতিকে সৃষ্টি করার মধ্যে যে রহস্য রয়েছে, উদ্দেশ্য রয়েছে, সেটাও আল্লাহ তাআলা কিছু না কিছু মানব জাতিকে জানিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন।
দয়া করুন দয়া করা হবে অনুষ্ঠানের পর আকায়েদ ও আহকাম, বুজুর্গ ব্যক্তিদের জীবনী ও ঘটনাবলী, আদব ও শিষ্টাচার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাবলী সম্বলিত সরাসরি অনুষ্ঠান সুবাসিত রমজান সম্প্রচারিত করা হয়েছিল। আসুন তার কিছু দৃশ্য দেখে আসি।
মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমাদের সাথে মোবালিকে দাওয়াত ইসলামী উপস্থিত রয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের বিষয় নিয়েছি হুজুর সাইয়েদি গৌসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহির শৈশবকাল নিয়ে। আসুন না শুরুতে আমরা আমার সাইয়েদি গওসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহির সেই মোবারক জীবনী সম্পর্কে জেনে নিই। ওনার পরিচয় কি, ওনার বাবার নাম কি, মায়ের নাম কি? হুজুর সাইয়েদি গওসে আজম রহমাতুল্লাহি তাআলা আলাইহিম কখন জন্মগ্রহণ করেছেন, কখন দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন এবং আরো অনেক কিছু শুরুতে আমরা যাব আমাদের কাউসার ভাইয়ের কাছে। জি হুজুর,
গওসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহি এনার যদি নাম যদি আমরা জানতে চাই, তার নাম ছিল আব্দুল কাদির।
জি,
এবং গোস্ত পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির একটা উপনাম ছিল। জি হ্যাঁ, আর যে উপনাম ছিল আবু মুহাম্মদ। এবং গোস্ত পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির যে আব্বা জানের নাম ছিল সেটা হচ্ছে আবু সালেহ সৈয়দ মুসা জঙ্গিদোস রহমতুল্লাহ তাআলা আলাইহি। এখানে জঙ্গিদোস রহমতুল্লাহ তাআলা আলাইহি এটা ছিল তার উপাধি। এবং যদি আমরা বলি গোস্ত পাক রহমতুল্লাহ তাআলা কখন জন্মগ্রহণ করেন, রমজান মুবারকের এক তারিখ এবং 470 হিজরিতে। এবং গোস্ত পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি যদি বলি কখন দুনিয়া থেকে তশরিফ নিয়ে যান, সেটা হচ্ছে যে 561 হিজরিতে তিনি দুনিয়া থেকে পর্দা করেন। এবং ইনার জন্ম যে স্থান সেটা আমরা মাশাআল্লাহ অনেকে জানি যে বাগদাদ শরীফের মধ্যে এবং বাগদাদ শরীফের জিলান শহরের মধ্যে ইনার জন্ম হয়ে থাকে।
এজন্যই নাকি জিলানি বলা হয়।
সুবহানাল, আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহি। সুবহানাল্লাহ,
বড়বীর আব্দুল কাদের জিলানি সুবে সাদিকের একটু আগে ওই সময় জন্ম নিছে।
জি,
অর্থাৎ সেহেরির শেষ টাইম আগ পর্যন্ত উনি মায়ের দুধ পান করছে।
এরপরে করে নাই,
সারাদিন করে নাই, স্বাভাবিক একদিনের বাচ্চা। উনি স্বাভাবিক বাচ্চা কমসে কম দিনে 4-5 বা 6 কি করে দুধ পান করে। এখন এই বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই আজকে জন্ম করছে, সেহেরির টাইমে শুধু দুধ পান করছে আর সারাদিন দুধ পান করে নাই। যখন ইফতারের সময় হয়ে গেছে, যখন উনার আম্মা যান উম্মে খায়ের ফাতিমা, বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আম্মা যান, যখন বরফির আব্দুল কাদের জিলানিকে দুধ পান করাতে চাইলেন, ইফতারের পরে উনি দুধ পান করলেন।
সুবহানাল্লাহ,
দেখেন একজন মা নিজের ছেলে সম্পর্কে বলতেছে, এখন আপনি বলবেন এটা কি? দেখেন স্বাভাবিক একজন বাচ্চা সম্পর্কে তার মাই ভালো জানে, মা বলতেছে আমার এই আব্দুল কাদের জিলানি যাকে আমরা বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বলে জানি চিনি, সারা রমজান এভাবে অর্থাৎ সেহেরির আগ পর্যন্ত দুধ পান করতো, সারাদিন দুধ পান করতো না, ইফতারের পর আবার দুধ পান
করতো।
পৃথিবীর ইতিহাসে এরকম বাচ্চা বাচ্চাকে জন্ম থেকে রমজানে রোজা শুরু। আর এখানে আর একটা ঘটনা আছে, যেদিন উনি রোজা রাখছে ওই দিনে এই জিলান শহরে চাঁদ দেখা যায় নাই।
আচ্ছা,
মানুষ মেঘের কারণে সান দেখে নাই, ওনার রোজা রাখার কারণে সবাই বুঝে গেছে সান দেখা গেছে। মানে মেঘাচ্ছন্ন কারণে কি চাঁদটা দেখা যায় না। তাহলে বুঝা যাচ্ছে বরফির আব্দুল কাদের জিলানি ইনি জন্মগত আল্লাহর একজন মকবুল ওলি,
মাদার জাত বলি
যাকে। জি, মাদার জাত হয়তো অনেকে বুঝবেন এটা আমি জন্মের গর্ব থেকে, কারণ বাংলা শব্দকে আমাদের উচিত আমরা চেষ্টা করি সর্বদা সহজ শব্দটা ইউজ করার জন্য।
মায়ের গর্ব থেকে
জন্ম থেকে
ছোটদের শিক্ষণীয় আসর প্রতিদিন বিকাল হতো, ছোটদের শিক্ষণীয় আসর, তন্মধ্যে ছোটদের জন্য উপকারী তথ্য ও শিক্ষণীয় বিষয়। আসুন এর কিছু দৃশ্য দেখে আসি।
কিতাবের মধ্যে রয়েছে যে যখন কোনো ব্যক্তি কষ্টের মধ্যে লিপ্ত থাকে, তখন আমরা যদি চেষ্টা করি তার কষ্টগুলো দূর করার জন্য, তখন দেখা যায় ওই ব্যক্তি খুশি হয়ে যায়। জি হ্যাঁ, আর এই খুশি হওয়ার কেমন ফজিলত রয়েছে, কারো অন্তরে খুশি দান করার, খুশি আনানোর চেষ্টা করার কেমন ফজিলত রয়েছে, শুনুন শুনুন। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে যেই ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের অন্তর খুশি প্রদান করলো কোনো কোনো মাধ্যমে, সেটা হোক কোনো তার বিপদ আপদে সাহায্য করার মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে হতে পারে, তাহলে বলছে যে ওই ব্যক্তি কোনো মুসলমানকে সাহায্য করার দ্বারা, ওই ব্যক্তি কোনো মুসলমানের অন্তরে খুশি করার দ্বারা আমার নবী তার উপর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, আর যেই ব্যক্তির উপর আমার নবী খুশি হয়ে যায়, আমার আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, তাই ছোট বন্ধুরা এই পর্বের মধ্যে আমরা ছোট্ট ছোট্ট বিষয় আমরা জানবো, যে বিষয়গুলোর মাধ্যমে আমরা মুসলমান অপর কোনো মুসলমান ভাইকে, আমাদের অন্য কোনো ছোট্ট বন্ধুকে আমরা কিভাবে সাহায্য করতে পারি। কিতাবের মধ্যে রয়েছে একবার এক ব্যক্তি একটা স্বপ্নে দেখলো, যে হ্যাঁ স্বপ্নের মধ্যে ওই ব্যক্তি দেখতে পাচ্ছে যে একজন ব্যক্তি সে ইন্তেকাল করেছে এবং সে ইন্তেকাল করার পরে এখন সে জান্নাতের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ওই ব্যক্তি জান্নাতে কিভাবে গিয়েছে, কোন আমলের দ্বারা জান্নাতে গিয়েছে। যেই ব্যক্তি স্বপ্ন দেখছে সে ওই জান্নাতি ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, হে আমার ভাই, আমি দেখতাম দুনিয়াতে আপনি তেমন কিছু ভালো কাজ তো করতেন না যার দ্বারা আপনি যে জান্নাত পাওয়ার যোগ্য হবেন। তখন এই ব্যক্তি জান্নাতি ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, ভাই আপনি আমাকে তো একটু বলুন যে আপনি এমন কি আমলের দ্বারা জান্নাতে যাওয়ার সৌভাগ্য হয়েছে। তখন ওই জান্নাতি ব্যক্তি বলল যে আমি একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, দেখতে পেলাম যে ওই রাস্তার মধ্যে এমন একটি বস্তু ছিল, সেটা হতে পারে কোনো গাছ বা কোনো পাথর, এরকম বর্ণনার মধ্যে এসেছে যে ওই জান্নাতি ব্যক্তি বলছে যে আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন দেখতে পেলাম রাস্তার মধ্যে একটা কষ্টদায়ক বস্তু রয়েছে, অর্থাৎ যেই বস্তুর কারণে কোনো মানুষ যদি ওই রাস্তা দিয়ে হেঁটে যায় তারা কষ্ট পাবে। তখন ওই জান্নাতি ব্যক্তি বলছে, আমি চিন্তা করলাম যদি আমি এই বিষয়টা, এই বস্তুটা যদি এই রাস্তা থেকে সরিয়ে দিই তাহলে এর দ্বারা মানুষের উপকার হবে। তখন ওই ব্যক্তি, জান্নাতি ব্যক্তি বলছে, আমি ওই বস্তুটা সরিয়ে দিয়েছিলাম এবং এই আমলটা আমার আল্লাহ তাআলার দরবারে পছন্দ হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। এবং ওই জান্নাতি ব্যক্তি বলছে, আমার আল্লাহ তাআলা আমাকে ওই আমলটার কারণে, কোন আমল, যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া ওই আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে মাফ করে জান্নাত দিয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
অতঃপর আপনারা দেখেছেন আল্লাহ তাআলার হামদ ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতের আলোকে নিজ মস্তিষ্ক আলোকিত করার মতো সরাসরি অনুষ্ঠান কিছুক্ষণ হামদু নাতের আসরে। আসুন এর কিছু দৃশ্য দেখে আসি।
মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান কিছুক্ষণ হামদু নাতের আসরে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আসুন শুরুতে আমরা অনুষ্ঠানের প্রারম্ভে কালাম শুনে থাকি। আজও আমরা কালাম শ্রবণ করব। ফয়েজ ভাই আজকে আমাদেরকে কালাম শোনাবে।
صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله قلت حيلتي أنت وسيلتي أتركني يا رسول الله أتركني يا حبيب الله أتركني يا رسول الله أتركني يا حبيب الله قلت حيلتي أنت وسيلتي أتركني يا رسول الله أتركني يا حبيب الله أتركني يا رسول الله أتركني يا حبيب الله গুনাহ যাই নজি ও ভাষ আমার ইয়া রাসূলুল্লাহ তুমি কিছু করো মাহে রিসালত ইয়া রাসূলুল্লাহ গুনাহ যাই নজি ও ভাষ আমার ইয়া রাসূলুল্লাহ তুমি কিছু করো يا رسول الله قلت حيلتي أنت وسيلتي أتركني يا رسول الله أتركني يا حبيب الله أتركني يا رسول الله أتركني يا حبيب الله
আসুন দেখি জ্ঞান দ্বারা পরিপূর্ণ নিগ্রানে সুরার হামারি নসলে অনুষ্ঠানের দৃশ্য।
আজ আগর ওয়ালিদেন কো শিকায়ত হে কে বচ্চে ইউ হ্যায় বচ্চে ইউ হ্যায় বচ্চে আর্গুমেন্ট বহুত করতে হ্যায় বচ্চে লড়তে বহুত হ্যায় তো বচ্চো মে ইয়ে 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 প্রবলেমস হ্যায় تو یہ جو پرابلمس ہے وہ کیوں پرابلمس ہے بچوں میں؟ یہاں بچوں کا قصور کتنا ہے؟ ہمارے جو ٹین ایجر کہلاتے ہیں، نوجوان کہلاتے ہیں، ان کا قصور کتنا ہے؟ جو جوان ہے ہمارے، ینگسٹر ہمارا طبقہ ہے، اس کا قصور کتنا ہے؟ والدین کا قصور کتنا ہے؟ سوسائٹی کا اس میں کیا قصور ہے؟ اور اس میں ہماری ریسپانسبلٹیز کیا ہیں؟ یہ سمجھنے کی ضرورت ہے. تو اور والدین کو چاہیے کہ وہ اپنے بچوں کے نیچر کا علاج نکالیں، ڈاکٹر کے پاس نہ لے کے جائیں. آپ سیلف ڈاکٹر ہیں اپنے بچوں کے، آپ سے بہتر کوئی علاج آپ کے بچوں کا نہیں کر سکتا، یہ یاد رکھیے. اس وقت آپ کے بچے کو میڈیسن کی ضرورت نہیں ہے. میں آپ کو کچھ بتاتا ہوں کہ آپ کو کیا کرنا ہے. اس میں بعض اوقات بچے میں یہ نیچر پیدا ہوتا ہے، جب ماں باپ کو لڑتا دیکھتا ہے تو وہ بولے کر تو کچھ نہیں سکتا. اب جب ماں باپ لڑ رہے ہیں تو بچے کے اندر یہ جہریان اپن پیدا ہو جاتا ہے کہ یار یہ دونوں اسی طرح لڑ رہے ہیں تو میرے کو بھی لڑنا چاہیے. تو بھائی پہلے آپ تو لڑنا بند کریں. یا ماں باپ کی جو لڑائی ہے نا، یہ بچے کے اندر بلنگ نیچر پیدا کر دیتی ہے اور وہ دیکھ رہا ہوتا ہے کہ مجھے یہ ہو رہا ہے. تو آپ سب سے پہلے آپ یہ بھی اپنا رویہ بدلیں کہ آپ نے لڑنا نہیں ہے. پھر اپنے بچے کی گیدرنگ کا جائزہ لیں کہ آپ کے بچے کی گیدرنگ کیا، یہ اٹھتا بیٹھتا کس کے ساتھ ہے. کیونکہ جب اس کا نیچر ایسا ہوا تو اس کے دوست بھی پھر اس کو کوئی سلجھا ہوا دوست بہت مشکل سے ملے گا، الجھے ہوئے لوگ ملیں گے. جب الجھے ہوئے لوگ ملیں گے تو آپ کے بچے کی طبیعت درست نہیں ہوگی. تو والدین کو چاہیے کہ وہ اپنے بچے کی صحبت کا، اس کی گیدرنگ کا جائزہ لیں. بہت امپورٹنٹ بات بیان کرنے جا رہا ہوں. اچھا یہ جو میں بیان کر رہا ہوں باقاعدہ یہ ریسرچ جو میں آپ کو جو بول رہا ہوں یہ ریسرچ ہے ساری، اور اس ٹاپک پر لکھی گئی سمجھیں کہ بے شمار کتابوں کو میں آپ کے سامنے ایک گھنٹے کے اندر کنکلوڈ کر کے بیان کر رہا ہوں. اگر آپ اس کا اگر اسٹڈی کرنے بیٹھیں گے تو آپ کے پاس کتابوں کا تمبار لگ جائے گا. ہر ایک نے اپنے اپنے تجربے اور اس کے حساب سے، علم کے حساب سے کتابوں میں اپنی اپنی وہ چیزیں لکھی ہیں. میں کوشش کر رہا ہوں اللہ کی رحمت سے، ڈاکٹروں سے وغیرہ سے مشورہ کر کر کہ میں آپ کے سامنے کنکلوڈ لے کر آؤں. مقصد یہی ہے کہ ہمارے بچے اس نیچر سے باہر آ جائیں. اگر بچہ آپ کا اس طرح کے ویڈیو گیمز کھیل رہا ہے، اس طرح کی پکچرز دیکھ رہا ہے، اس طرح کے ٹی وی پروگرام دیکھ رہا ہے جس میں اس طرح کی چیزیں ہوں گی، تو آلریڈی اس کے اندر یہ چیز ہے. یعنی یوں سمجھے گا اگر مٹی کے تیل کو چنگاری دکھا دو تو وہ آگ لگنے میں کتنی دیر لگے گی بھائی. تو آپ دیکھیے گا آپ کا بچہ یہ انٹرنیٹ پر کر کیا رہا ہے، کیونکہ یہ اس کے رویے کو ڈبل کرے گا، یہ اس کے جارحانہ پن کو ڈبل کرے گا. لہذا اپنے بچوں کو فلمیں، ٹی وی، انٹرنیٹ یہ جو دیکھتا ہے اس سے اس کو روکیے، منع کیجیے کہ یہ اس کے اندر، کیونکہ گناہ، اللہ کی نافرمانی اور دماغ کی دیگر خرابیوں کے ساتھ ساتھ اس کے اندر یہ جارحانہ پن میں اضافہ ہوگا اور وہ مارے گا، پتھر بھی کھینچ کے مار دے گا. آپ دیکھا بچہ پتھر کھینچ کے مار دیتا ہے. تو بچے کو لے کر بیٹھے. اب والدین کیا کرتے ہیں، بچہ جیسے بدتمیزی کرتا ہے لے تھپڑ. اب بچہ ویسے جارحانہ ہے، اس کے اندر ویسے ہی وہ اگریسو ہے، اور آپ نے تھپڑ مار کر آپ کیا سمجھتے کہ اس کا وہ نیچر کم کر دے گی؟ نہیں، آپ نے اس کے نیچر کو ایک دو پاؤ بڑھا ہی دیا، ایک دو چار چھٹنگ بڑھ ہی گیا ہوگا. اب اس کے اندر یہ چیز بڑھے گی، کم نہیں ہوگی. ماں لات مار، نکل گھر سے باہر. اوپر گھر سے باہر نکال دیا. مچھا بعض اوقات بدقسمتی کے ساتھ، ویری سوری ٹو سے، معافی، ماں باپ گالیاں دیتے ہیں یار، برا بلا کہتے ہیں. اچھا ایسے بچوں کو ٹیچر بھی پراپر ٹریٹ نہیں کرتے. بھائی یو آر ٹیچر، آپ ٹیچر ہیں، آپ استاد ہیں، آپ دیکھتے ہیں کہ اگر بچے کے اندر یہ نیچر ہے تو آپ اس کو حل دیں. اس کو آپ، یہ مطلب میرا مستقبل ہے یہ بچہ، یہ ہماری آنے والی نسلیں ہیں. اگر اس کے اندر یہ نیچر ہے تو اگر آپ اس کو چھوڑ دیں گے تو یہ کل معاذ اللہ قتل کرے گا. میجورٹی جیلوں کے اندر جو لوگ بند ہیں نا، جیلوں کے اندر جو لوگ بند ہیں میجورٹی، یہ بلنگ نیچر کے لوگ ہوتے ہیں. یہ اسٹڈی ہے، میں آپ کو اسٹڈی بتا رہا ہوں. یہ بلنگ نیچر کے لوگ ہوتے ہیں کیونکہ وہ طبیعت ان کے، وہ مارتے لڑتے جھگڑتے ہیں، اسٹریٹ فائٹر بن جاتے ہیں، پھر طرح طرح کی وہ پھر حرکتیں کرتے اور پھر ان کو پولیس پکڑ کے لے جاتی ہے. تو والدین اور اچھا ٹیچر، اچھا پڑوسی، پڑوسیوں کا بھی اس میں کام ہے. پڑوسی دیکھتے اگر ایسا بچہ ہے تو آپ کا نہیں سیکھ، پڑوسی کا تو بچہ ہے. اگر اس کا نیچر ہے اس کو دور ہٹاؤ، اس کو دور ہٹاؤ، دیکھو باجی آپ آنا لیکن اس کو لے کر مت آنا. ارے بھائی کیوں لے کر نہیں آئے؟ نہیں یہ یوں یوں کرتا ہے. تو آپ شفقت دو نا، محبت دو. علاقے والے، محلے والے، استاد، ٹیچر، ماں باپ، بھائی بہن سب مل کر اس بچے کے اس نیچر کا علاج نکالیں، اس کو چھوڑ نہ دیں.
آسن ایکن دیکھی برکتمے رجنی انوشٹھانیر کچھ درشیہ. تر مدھے رمضان المبارکر برکتمے رجنیتے نماز و انانیہ عبادتر فضیلت و گروتوپورن مسائل برننا کرا ہوئیچے.
انوشٹھانے مبلغ دعوت اسلامی تھی کہ ہمرا آلوچنا شروع کرب. جی رفیق بھائی،
জান্নাতের সুসংবাদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে দিয়েছেন, কি কারণে দিয়েছেন, কেন দিয়েছেন, এসব বিষয়াদি যখন আমরা অ্যানালাইজ করি তাও তখন একটা জিনিসই আমাদের সামনে কিন্তু উপস্থিত হয়ে যায় ইমরান ভাই, সেটা হচ্ছে যে যত মানবীয় গুণাবলী রয়েছে, যত ইন্টিগ্রিটি কোয়ালিটি আমি প্রায় সময় বলে থাকি, তো এই সমস্ত গুণাবলী কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা মানবীয় গুণাবলী আল্লাহর নবীর চরিত্রে আল্লাহ তাআলা দান করেছেন, আল্লাহর নবীকে দান করেছেন.
সুবহানাল্লাহ.
এই মানবীয় গুণাবলী দ্বারা গুণান্বিত করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম. আর এই গুণাবলী যখন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, তাবে তাবিন, আইমায়ে সালফে সালেহিন, গাউস কুতুব, আব্দাল বুজুরগানে কামিলিন, যাদের মাঝে এই গুণাবলীগুলো ট্রান্সফার হয়েছে, যারাই এই গুণাবলীগুলোকে আত্মস্থ করতে পেরেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন.
সুবহানাল্লাহ.
যে বিশেষ বিশেষ যে আমলগুলো, এবং তিনি নির্দেশও দিয়েছেন বিভিন্ন হাদিসে পাকের মাধ্যমে, তিনি এগুলো জানান দিয়ে দিয়েছেন,
এমন আমল যেগুলো করার মাধ্যমে জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে. তো এই বিষয়ে আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে অনেক দর্শক শ্রোতা আমাদের সঙ্গে যাতে করে আমাদের প্রোগ্রামের মাধ্যমে জানতে পারে, এবং যাতে করে বিশেষ করে এই মাসে যাতে করে আমল করার সৌভাগ্য হয়ে যায়.
অবশ্যই ইমরান ভাই, এটাই মাদানী চ্যানেল এটাই চাই যে যারাই দর্শক রয়েছে, যারাই দেখছে, তারা যেন আমলদার হয়ে যায়. আর দাওয়াত ইসলামী এটাই চায় যে প্রত্যেক মানুষের, এটা দাওয়াত ইসলামের মোটেও রয়েছে যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে. কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা সৎকর্ম পরায়ণ ব্যক্তিকে পছন্দ করেন.
সুবহানাল্লাহ.
যার মধ্যে তাকওয়া, পরহেজগারী, খৌফে খোদা রয়েছে, এমন ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা
পছন্দ
করেন. তো যখনই আমরা সুসংবাদের কোনো কথা আমরা শুনি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জান্নাতের
সুসংবাদ
দিয়েছেন, তখনই কিন্তু খুব জনপ্রিয় একটা ঘটনা কিন্তু সামনে চলে আসে, যেটা সর্বজন বিদিত, সবাই জানে, সেটা হচ্ছে আশারায়ে মুবাশশারার কথা.
সুবহানাল্লাহ.
যে একবার হিজরির দশম, ঘটনাটা এমন ছিল যে হিজরির দশম হিজরিতে একবার মদিনা শরীফে খুব দুর্ভিক্ষ দেখা দিল.
জি.
খাদ্যের অনটন, অভাব অনটন লেগে গেল. তো সেখানে কোনো দিক থেকে কোনো খাবার, খাদ্য কিংবা কোনো ধরনের সাহায্য কিংবা ত্রাণ, এটা আসার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না. আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম একদিন মসজিদে নববীতে বসে দরস দিচ্ছিলেন. তো এমত অবস্থায় শোনা গেল যে ইয়ামান থেকে কতিপয় বণিক খাদ্য দ্রব্য নিয়ে মদিনার দিকে আসছে. তখন সেখান থেকে কতিপয় সাহাবায়ে কেরাম উঠে চলে গেলেন. তো সেখানে অবশিষ্ট কিছু সাহাবি রয়ে গেলেন. তো সেই সাহাবিদের ব্যাপারে আল্লাহ রাসূল বললেন যে এরাই জান্নাতি. দশজন সাহাবি, আশারায়ে মুবাশশারা. আশারা শব্দের অর্থ হচ্ছে আরবি শব্দ দশ, আর মুবাশশারা হচ্ছে সুসংবাদপ্রাপ্ত. তো কাজেই এই ঘটনাটা যখন ঘটে, তো তখন আব্দুর রহমান ইবনুল আকনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি যখন মসজিদে প্রবেশ করেন তখন একজন ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে সালাম দেন. তখন সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন. সুবহানাল্লাহ. আর বলতে লাগলেন, আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আমি বলতে শুনেছি যে দশজন সাহাবি জান্নাতে যাবে, আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, এইভাবে তিনি দশজন, জুবায়ের ইবনুল আওয়াম জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি, সাদ ইবনে আবি ওয়াকাস জান্নাতি, এবং আবু উবাইদা ইবনুল জাররা জান্নাতি. আমি কি দশম ব্যক্তির নাম বলবো? লোকেরা বলল, কে সেই ব্যক্তি?
আল্লাহ,
ওই দশম ব্যক্তিটি কে? নবম ব্যক্তির পর তিনি দশম ব্যক্তির নামটা একটু হাইড করলেন যে আমি কি দশম ব্যক্তির নামটাও বলবো, তিনি বলতে চাইলেন, তাদের আগ্রহ দেখি, তাদের আগ্রহ কেমন, শুনতে চায় কি চায় না। তো যখন লোকেরা বললো যে কে সেই ব্যক্তি, তিনি নীরব থাকলেন। লোকেরা আবার বললো যে কে সেই ব্যক্তি যিনি বলছিলেন, তো তিনি তখন বললেন যে সে হলো সাঈদ ইবনে যায়েদ। আবু দাউদ শরীফ এবং সুনানে আবু দাউদের মধ্যে এসছে। এখানে এই যে ঘটনা ইমরান ভাই, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা রয়েছেন, খুব চমকপ্রদ ঘটনা যে এই যে ঘটনা যাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জান্নাতের সুসংবাদ দিলেন, সেখানেও কিন্তু একটি কারণ রয়েছে, হিকমত রয়েছে, যে যারা উঠে চলে গেলেন ধৈর্যশীলতার মানে এখানে পরিচয়, সহনশীলতা এবং আল্লাহর নবীর মজলিস থেকে তারা, একটা তো হচ্ছে মানে খাবারের দুর্ভিক্ষ লেগে গেছে, তো সেই অভাব অনটন বিপর্যয়ের মাঝে যেমনটা এখন চলছে, এরও মাঝে পুরো বিশ্বময়, তো এর মাঝে যারা ধৈর্য ধরবে, সহনশীল যারা, এবং আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই রয়েছেন, তো কাজেই যত বিপদ, যত বিপদ আপদই মাথায় এসে পড়ুক না কেন, একজন মুমিন বান্দা কিন্তু সে ধৈর্যের দামন কখনোই কিন্তু ছাড়ে না।